আমার নাও বানিয়ে তাকে রবে লম ইয়াজাল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়িন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। ভালো ভালো কিছু নিয়ত করে নিন, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখব। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল সম্পর্কে আমরা শুনছিলাম, এ পর্বেও আমরা আমলগুলো সম্পর্কে আমরা জানব যে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমরা কী কী আমল করতে পারি, কী কাজ করব আমরা। সেজন্য আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজগুলো চিহ্নিত করে করে আমরা সে অনুযায়ী আমরা জীবন অতিবাহিত করবো ইনশাআল্লাহ। করিম দুরুদে পাকের বেশুমার ফজিলত রয়েছে। যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করে তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, তার গুনাহ মাফ হয়। তেমনইভাবে যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করে না তার ব্যাপারেও রহমতুল আলমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, ওই ব্যক্তি নাক ধুলা মলিন হোক, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। এই হাদিসে কারিমা থেকে শিক্ষা এটাই, যখন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা আসবে তখন আমরা অবশ্যই কী করব, দুরূদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহুল করিম। আসুন আমরা শুরুতে একটি হাদিসে পাক শ্রবণ করি। সহিহ আল বুখারীর মধ্যে ইরশাদ হচ্ছে, হযরত সাইয়েদুনা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি দেখছি যে আপনি জীব জন্তু ও বনে জঙ্গলে থাকতে ভালোবাসেন, সুতরাং আপনি যখন বনে থাকবেন আর নামাজের জন্য আজান দিবেন তখন উচ্চ স্বরে আজান দিবেন, কেননা যেসব জিন ইনসান কিংবা অন্য কিছু মুয়াজ্জিনের আওয়াজ শুনতে পাবে তারা সবাই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই কথাটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক থেকেই শুনেছি। ইবনে খুজাইমার বর্ণনা অনুযায়ী শব্দগুলো হলো, নিশ্চয়ই আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যেসব বৃক্ষ পাথর জিন কিংবা ইনসান মুয়াজ্জিনের আজানের শব্দ শুনতে পাবে তারা সবাই তার পক্ষে সাক্ষ্য দিবে। চব্বিশ পারা সুরা হামিম সিজদা এর আয়াত নম্বর 33-এর মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আর তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে। দা আ ইলাল্লাহ, আল্লাহর প্রতি দাওয়াত দেয়, আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমার ধারণা মতে এই আয়াতটি মুয়াজ্জিনদের শানে নাজিল হয়েছে। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিনের আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত মাগফিরাত করে দেওয়া হয়, প্রত্যেক শুকনা ও ভেজা বস্তু তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে, অপর বর্ণনায় এটিও বর্ধিত হয়েছে যে তার সাথে যত ব্যক্তি নামাজ আদায় করবে তাদের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমাদের মধ্যে এসেছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেয়া হয়, তার জন্য সকল ভেজা ও শুষ্ক বস্তু মাগফিরাত প্রার্থনা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ প্রথম কাতারের উপর রহমত অবতীর্ণ করেন, মুয়াজ্জিনের আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত তাকে মাগফিরাত করে দেয়া হয়। যেসব শুষ্ক ভেজা বস্তু তার আওয়াজ শুনতে পায় তারা সবাই তার সত্যায়ন করে, আর তার সাথে যত ব্যক্তি নামাজ আদায় করে তাদের সকলের সমপরিমাণ সওয়াব সে অর্জন করে। ব্যাখ্যার মধ্যে এসেছে যে আজানের সর্বশেষ প্রান্ত পর্যন্ত মুয়াজ্জিনের মাগফিরাত করা দেয়া হয়, উক্তিটির মর্মার্থ হলো যেভাবে তার আওয়াজ বড় হতে থাকে সেভাবে তার মাগফিরাতও চরমের দিকে পৌঁছতে থাকে। অপর এক বর্ণনায় রয়েছে, মুয়াজ্জিন যেই স্থান থেকে আজান দিচ্ছে সেই স্থান থেকে যেই স্থান পর্যন্ত তার আওয়াজ পৌঁছায় সেই স্থান পর্যন্ত যদি মুয়াজ্জিনের গুনাহে পরিপূর্ণ হয় আল্লাহ পাক তার সেই গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। কল্যাণের ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, মুয়াজ্জিন তিনিও আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা, কেননা তিনি আল্লাহ পাকের দিকে আহ্বান করেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই ডাক মুয়াজ্জিন দিয়ে থাকেন এবং আল্লাহর জন্য তিনি এই কাজ করে থাকেন। যেই মুয়াজ্জিন শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে থাকেন সেই মুয়াজ্জিন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, এবং সেই মুয়াজ্জিনের ব্যাপারেই কোরআন ও হাদিসে কারিমার মধ্যে এত সুন্দর সুন্দর ফজিলতের কথা বর্ণিত রয়েছে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাবারানী ও সাতের মধ্যে এই হাদিস বাক নকল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিনের মাথার উপর আল্লাহ পাকের কুদরতের হাত বিরাজ করে, আর নিশ্চয়ই মুয়াজ্জিনের আওয়াজে সর্বশেষ পর্যন্ত তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিসে পাক হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যদি জানতে পারত যে আজান দেওয়াতে ও প্রথম কাতারে কী রয়েছে তাহলে সে দুটি সৌভাগ্য অর্জনের জন্য যদি লটারিও করতে হতো তাহলে তারা তাও করত। চিন্তা করতে পারেন। ব্যাখ্যার মধ্যে এসেছে, মানুষ যদি প্রথম কাতারে ও আজান দেওয়ার সৌভাগ্য কী তা জানতে পারত তাহলে প্রত্যেকেই আজানের চাইতো যে আমাকে আজানের সুযোগ দেওয়া হোক, আমি আজান দিব, আমি প্রথম কাতারে বসব। সেই পরিস্থিতির পরস্পর কলহ দূর করার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করতে হতো। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে মানুষ এই দুটি আমলের সওয়াব ও ফজিলত সম্পর্কে কিছুই জানে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুসনাদে আহমদের মধ্যে হাদিসে পাক নকল হয়েছে, শাহেনশাহ মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ইরশাদ করেন, মানুষ যদি জানতো যে আজানে কী রয়েছে তাহলে সেটি অর্জন করার জন্য তরবারি নিয়ে লড়াই অবতীর্ণ হতো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ পাক পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে কত সুযোগ প্রদান করেছেন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমাদের সমাজে এমন ব্যক্তিও রয়েছেন যারা নামাজ তো আদায় করেনই না, আজান কিভাবে দিবেন, ইকামত কিভাবে, ইকামতের কথা আমাদের এই বয়ানের মধ্যে থাকবে যে ইকামত যিনি দেন মুয়াজ্জিন দেন ইকামতের উত্তর যারা দেন তাদের কী ফজিলত রয়েছে সওয়াব রয়েছে আমরা শুনবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে, কেননা এগুলো পছন্দনীয় বান্দাদের আমল। সাধারণত আপনি কোনো মানুষকে এসে বলতে দেখেছেন, মুয়াজ্জিন সাহেবকেই অনুরোধ করতে দিলে দেখেছেন যে ভাই আমি আজান দেই, অথচ মুয়াজ্জিন সাহেবের যদি দু মিনিট পাঁচ মিনিট একটু দেরি হয়ে যায়, অজু ইস্তেঞ্জা সেরে আসতে আসতে আসরের আজানের টাইম ছিল পাঁচটা বাজে, এখন এটা পাঁচটা পাঁচ হয়ে গেল, তো দেখে থাকবেন শুনেও থাকবেন মসজিদের কমিটি মসজিদের মুসল্লি তারা অনেকেই এই মুয়াজ্জিনের উপর ক্ষিপ্ত হয়ে যায়, তাকে জবাবদিহি করতে হয়, যে এই কাজ কেন দেরি হলো, আজান দিতে কেন দেরি হলো, ফজরের সময় যদি মুয়াজ্জিন সাহেবের উঠতে একটু কষ্ট হয়ে যায়, আপনি আমি তো নামাজের 5 মিনিট আগে উঠে জামাতের শেষ পর্যায়ে গিয়ে উঠি, নামাজ অনেকের কাজাও হয়ে যায়, কিন্তু মুয়াজ্জিন সাহেব ডেইলি আপনার ফজরের আগে উঠে উঠে আজান দেয়, আপনাকে আমাকে ডাকে, এই মুয়াজ্জিন সাহেব বেচার তিনি কি মানুষ নন? তার কি 5 মিনিট দেরি হতে পারে না? তেনার কি আজকের উঠতে সমস্যা হতে পারে না? নিশ্চয়ই পারে। তো আপনি তাকে কেন কটুক্তি করছেন, তার থেকে জবাবদিহি নিচ্ছেন? তার ঠিক আছে, তার এটা দায়িত্ব ছিল, তিনি দায়িত্বে ইচ্ছাকৃত অবহেলা করেননি, তাই না? কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আজান দেনেওয়ালা হতো মুসল্লিদের মধ্যে, কমিটির মধ্যে, যে আমি আজান দিতে পারি, মুয়াজ্জিন আসছেন তো কী হয়েছে, আমি আজান দিয়ে দিই, ঠিক না? এরকম কিন্তু আমাদের সমাজে পাওয়াটা খুব দুষ্কর, খুব দুষ্কর, যে মুসল্লি এসে আজান দিবে সহি শুদ্ধভাবে সাবলীল ভাষায় আজান দিবে, দুষ্কর পাওয়া। তাহলে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আমরা কীভাবে হব? আল্লাহ পাকের পথে আহ্বানই করতে পারি না। তো আমি আরজ করব যে আমরা আজান শিখি। আপনার ঘরে সন্তান হয়েছে, আপনি ইমাম সাহেবকে ডাকছেন, মুয়াজ্জিন সাহেবকে ডাকছেন, একটু আজান দিয়ে দেবেন। হ্যাঁ, বারাকাতের জন্য ডাকতে পারেন, যে তিনি ইমাম, তিনি মুয়াজ্জিন, আমার চেয়ে উত্তম কাজ উনি করে থাকেন, উত্তম আমল তার রয়েছে, তার থেকে আমি আমার সন্তানের কানে আজান প্রদান করব, ওয়েলকাম, নিয়ত ভালো। কিন্তু আপনি পারেন না ভেদে আপনি তাদেরকে ডাকছেন, আপনি চিন্তা তো করে দেখুন, আপনি আজান পাচ্ছেন না, আপনি ইকামত দিতে পারেন না, নামাজের রুকু, সিজদার, তসবি, তেলাওয়াত, এগুলো তো আমি পরে রাখলাম, আর তাহিয়া, দুরুদ শরীফ, হ্যাঁ, আপনি আজান দিতে পারছেন না, শিখা দরকার, মুসলিম হিসাবে আমাদের শিখা দরকার। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকে ফরজ ইলম শিখার তৌফিক দান করুন, ইসলামের যে আমাদের কাজগুলো রয়েছে এগুলো আমাদের শিখার তৌফিক দান করুন। কেননা আপনি দেখুন আল্লাহ পাক আমাদেরকে কত ফজিলত দান করেছেন আজানের মধ্যে, হাদিসে কারিমাগুলো দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আমাদেরকে বলেছেন, আমাদেরকে আজানের ব্যাপারে বলেছেন, ইকামতের ব্যাপারে বলেছেন, সুবহানাল্লাহি ওয়া হামদিহি। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আসছে, সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইমাম হলো জিম্মাদার আর মুয়াজ্জিন হলো আমানতদার। হে আমাদের প্রতিপালক, ইমামদেরকে হেদায়েত নসিব করো আর মুয়াজ্জিনদেরকে মাগফিরাত দান করো। ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাহমাতুল্লাহি আলামিন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিনগণ আমানতদার আর ইমামগণ জিম্মাদার। অতঃপর 3 বার দোয়া করলেন, হে আল্লাহ পাক, মুয়াজ্জিনদের মাগফিরাত দান করো আর ইমামদেরকে হিদায়াত দান করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে হাদিস, হযরত সাইয়েদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে মুয়াজ্জিনগণ সবচেয়ে লম্বা ঘাড় বিশিষ্ট হবে। দীর্ঘ ঘাড় বিশিষ্ট দ্বারা এক অভিমত অনুযায়ী উদ্দেশ্য হলো, কিয়ামতের দিন সবচেয়ে অধিক আমলের অধিকারী ব্যক্তি হবে মুয়াজ্জিন। এর কারণ কি? তিনি নেকির দাওয়াত দিচ্ছেন, আহ্বান করছেন। বাস্তবিক পক্ষে মুয়াজ্জিনের ঘাড় সবার ঘাড়ের চেয়ে দীর্ঘ লম্বা হবে, কেননা কিয়ামতের দিন মানুষের সংখ্যা হবে অগণিত এবং সবাই থাকবে দুঃখ ও ভারাক্রান্ত অবস্থায়। কেউ নিজ ঘামে মুখ পর্যন্ত নিমজ্জিত থাকবে, কারো ঘাম কান পর্যন্ত উঠবে, আবার কারো ঘাম মাথার উপরে উঠবে, অথচ সেই দিন মুয়াজ্জিনরা সর্বাধিক দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে আর তাদের মাথা অন্য সব লোকজনের ঊর্ধ্বে থাকবে, তারা জান্নাতে প্রবেশের জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। এরূপও হতে পারে যে তাদের ঘাড় দীর্ঘ হবে না, বরং জায়গা উঁচু হবার কারণে তাদের ঘাড় উঁচু দেখাবে, কেননা কিয়ামতের দিন মুয়াজ্জিনরা মস্কের টিলার উপর দণ্ডায়মান হবে, পক্ষান্তরে অন্যরা সবাই হাশরের সাধারণ ময়দানেই অবস্থান করবে। যেমন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 ধরনের ব্যক্তি মস্কের টিলার উপর অবস্থান করবে। নাম্বার 1, সেই গোলাম যে আল্লাহ পাকের ও নিজের মুনিবের হক আদায় করেছে। নাম্বার 2, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের নেতা হয় আর তারাও তার উপর রাজি থাকে। নাম্বার 3, যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়। তবরানির বর্ণনায় রয়েছে, 3 ধরনের ব্যক্তি এমন হবে যাদেরকে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি ও বিভীষিকা আতঙ্কিত করতে পারবে না এবং তাদের হিসাব নিকাশও আসবে না, তারা মস্কের টিলার উপর অবস্থান করা অবস্থায় সকল সৃষ্টির হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। প্রথম সেই ব্যক্তি যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন তেলাওয়াত করে এবং সেটির মাধ্যমে কোনো সম্প্রদায়ের নেতৃত্ব দেয় এবং সেই সম্প্রদায়ও তার উপর রাজি থাকে। দ্বিতীয় সেই ব্যক্তি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেয়। তৃতীয় সেই গোলাম যে মহান আল্লাহ পাকের ও তার মুনিবের সকল কাজ সুচারুরূপে সম্পন্ন করে। আল্লাহ অপর এক বর্ণনায় হযরত সিদ্দিক ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি এই বাণীটি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাক দিয়ে সাতবার না শুনতাম তাহলে কখনো তা বর্ণনা করতাম না। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিন ধরনের ব্যক্তি মস্কের টিলার উপর অবস্থান করবে, কিয়ামতের দিনে চরম ভয়াবহতা তাদেরকে ভীত সন্ত্রস্ত করবে না, তারা সেই চরম মুহূর্তেও অত্যন্ত স্বাচ্ছন্দ্যে থাকবে অথচ লোকজন আতঙ্কে থাকবে। প্রথমত সেই ব্যক্তি যে কোরআন শিখে তারপর সেটির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি ও পুরস্কার লাভের প্রার্থী হয়। দ্বিতীয়ত সেই ব্যক্তি যে আল্লাহ পাকের সন্তুষ্টি ও প্রতিদানসমূহের প্রতি আগ্রম্বিত অর্থাৎ অগ্রগামী হয়ে দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়। তৃতীয় সেই ব্যক্তি যে দুনিয়ার গোলামি যাকে আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখতে পারে না, আল্লাহ পাকের সন্তুষ্টি ও তার প্রতিদান লাভের প্রতি আগ্রহী হয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়। এখানে দেখুন, আজানের ব্যাপারে আসছে, তেলাওয়াতের ব্যাপারে আসছে, নামাজের ব্যাপারে আসছে। আসুন না, আমাদেরও উচিত আজান দেয়া, নামাজ আদায় করা, কোরআন করিম নিজে শেখা অপরকে শেখানো। দাওয়াত ইসলামী দিনই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা রয়েছে। এখানে যারা প্রাপ্তবয়স্ক বড় হয়ে গিয়েছেন অ্যাডাল্টদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআন শিক্ষা কার্যক্রম বিভিন্ন মসজিদে জারি রয়েছে। অনলাইন একাডেমির মাধ্যমে আপনি চাইলে আপনার সময় অনুযায়ী আপনি কোরআন করিম শিখতে পারেন। শেখা উচিত, আপনি কত কিছুই না শিখলেন দুনিয়াতে, কত কিছুই না জেনেছেন, আপনি কোরআন শেখা থেকে কোরআন জানা থেকে বিরত রইলেন, এটা সমীচীন নয়। আপনি শিখুন, পড়ুন, আমাদের সকলের উচিত কোরআন শিখে পাঠ করা, শিখা শেখানো। আপনি জানেন আপনি কাউকে শিখান, আপনি জানেন না আপনি শিখেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যেহেতু শপথ করে বলবো তবে সত্য কথাই তো বলবো, আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা সেই ব্যক্তি যে সূর্য ও চাঁদের অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি খেয়াল রাখে অর্থাৎ মুয়াজ্জিন। আর কিয়ামতের দিন ওই সব লোকদের আপন ঘর উঁচু হবার কারণে তাদেরকে চেনা যাবে, কারা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য আজান প্রদানকারী, আহ্বানকারী, আল্লাহর জন্য, নামাজের জন্য, কল্যাণের জন্য কারা আহ্বান করেছেন, তিনি আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা। সুবহানাল্লাহ বিহামদি। আপনি আমি কি আল্লাহ পাকের এই পছন্দনীয় বান্দাদের মধ্যে সামিল হতে পারি না? নিঃসন্দেহে পারি। আপনি আপনার এরিয়ার মধ্যে আপনি আজান দিন, আপনি মসজিদে আজান দিন, পালাক্রমে আজান দিন, মুসল্লিরাও আজান দিন। আজান শিখে অবশ্যই সঠিক পদ্ধতিতে আজান আমাদের দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আজান প্রদানকারী মুয়াজ্জিন ও তালবিয়া পাঠকারীগণ নিজ নিজ কবর থেকে আজান দিতে দিতে ও তালবিয়া পাঠ করতে করতে বের হবে। তালবিয়া কোনটা? তালবিয়া হচ্ছে হজের সময় যে বলা হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা হচ্ছে তালবিয়া। যিনি তালবিয়া পাঠ করছেন সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও নসিব করুন তালবিয়া পাঠ করার। তাহলে আমরা শুনতে পেলাম আজানের ফজিলত, মুয়াজ্জিনদের কী অবস্থা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এই হাদিসে পাক বর্ণিত রয়েছে, শয়তান যখন আজানের শব্দ শুনতে পায় তখন তারা রাওহা নামক স্থান পর্যন্ত পালিয়ে যায়। রাবি বর্ণনা করেন, রাওহা হলো মদিনা মুনাওয়ারা থেকে 36 মাইল দূরে অবস্থিত। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ আজান দেওয়া হয়, শয়তান তখন পিঠ ফিরিয়ে পালিয়ে যায়। তার অবস্থা এমন হয় যে যতক্ষণ পর্যন্ত সে আজানের শব্দ শুনতে পায় ততক্ষণ পর্যন্ত বাতাস ছাড়তে ছাড়তে পালাতে থাকে, যাতে করে আজানের শব্দ শুনতে না পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সওয়াবের আশায় আজান দাতা মুয়াজ্জিন আপন রক্তে সিক্ত শহীদের নেয়। সে আজান ও ইকামতের মাঝখানে আল্লাহ পাকের নিকট হতে তার পছন্দনীয় বস্তুর কামনা করে। সুবহানাল্লাহ। যেই মহল্লায় আজান দেয়া হয়, আল্লাহ পাক ওই দিন সেই মহল্লাকে তার আজাব থেকে নিরাপত্তা দান করেন। তাবরানী কবীরের মধ্যে হাদিসে পাক আসছে, এই জন্য মহল্লার নিরাপত্তার জন্য আপনি আজান দিতে পারেন, এই হাদিসে কারিমা থেকে বোঝা যায়। কোথাও আপনি বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, আগুন লেগেছে, আপনি আজান দিতে পারেন, এই সব জায়গায় আজান দেয়া মুস্তাহাব। যে মহল্লায় ফজরে আজান দেয়া হয় সেই মহল্লা সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের নিরাপত্তায় থাকে, আর যেই মহল্লায় সন্ধ্যাবেলায় আজান দেওয়া হয় সেই মহল্লা ফজর পর্যন্ত আল্লাহ পাকের নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সফরের সময় এক ব্যক্তিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে শুনলেন। তখন বললেন, প্রকৃতি অনুযায়ী বলো। লোকটি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন বললেন, এ ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল। সঙ্গে সঙ্গে লোকজন তার দিকে দৌড়ে গেল, তখন দেখলো সে একজন রাখাল ছিল যে নামাজের ওয়াক্ত হওয়ার কারণে দাঁড়িয়ে আজান দিচ্ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ইরশাদ করতে শুনেছি, পাহাড়ি ভূমিতে নামাজের জন্য আজানদাতা ও নামাজ আদায়কারী রাখালকে তোমাদের পালনকর্তা অত্যন্ত ভালোবাসেন, আর ইরশাদ করেন, আমার এই বান্দাটির দিকে দেখো, সে আমার ভয়ে আজান দেয়, নামাজ আদায় করে, নিশ্চয়ই আমি তার গুনাহ ক্ষমা করে দেই আর তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেই। সুনান নাসাই শরীফের হাদিস। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 12 বছর ধরে আজান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর তার আজান দেওয়ার পরিবর্তে তার জন্য দৈনিক 60টি করে নেকি এবং প্রতি ইকামতের পরিবর্তে 30টি করে নেকি লিখে দেয়া হবে। আল্লাহু আকবার। আরও ইরশাদ হচ্ছে সুনান ইবনে মাজার হাদিস, যে ব্যক্তি সওয়াবের আশায় 7 বছর ধরে আজান দিবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দেয়া হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসে কারিমা মনসুখ, যে সিদ্দুনা ওসমান বিন আবু আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে শেষ ওসিয়াত করেছিলেন তা এটাই ছিল, মুয়াজ্জিন এমন ব্যক্তিকে বানাবে যে আজান দেওয়ার পরিবর্তে পারিশ্রমিক নেয় না। আমাদের সমাজে এখন এরকম পাওয়া তো দুষ্কর, গ্রাম অঞ্চলে হয়তো পারিশ্রমিক ছাড়া আজান অনেকেই দেয়, কিন্তু আমাদের শহর অঞ্চলে মুয়াজ্জিন আলাদাভাবে রাখা হয়, এটাও নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। তো সেজন্য এর ইজারা করার অর্থাৎ এনাকে নিয়োগ দেওয়ার পদ্ধতি রয়েছে, যে আজান দেওয়ার কারণে তাকে আপনি পারিশ্রমিক দিবেন এমনটা নয়। আপনার মসজিদে এই ব্যক্তি যে টাইম দিচ্ছে, সময় দিচ্ছে, আপনি সময়ের জন্য তাকে আপনি হাদিয়া প্রদান করুন, আজানের জন্য হাদিয়া প্রদান করবেন না, সময়ের জন্য হাদিয়া প্রদান করবেন, তাহলে ওই ব্যক্তিরও সওয়াবের নিয়তে আজান দিবে আর এর ফজিলত তারাও পাবে, মুসল্লিরাও পাবে, এলাকাবাসীও পাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা নেক্সট পড়ব ইনশাআল্লাহ তাআলা আজানের যে জবাব দেয়া, আজানের উত্তর দেওয়ার সওয়াব, এর ফজিলত কী রয়েছে, এটাও এক ধরনের আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের অভ্যাস যে আজান ও ইকামতের জবাব দেয়া, আজানের দোয়া পাঠ করা, এ সম্পর্কে আমরা জানবো। ততক্ষণ সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজাল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।